At Pluralsight, we don't just teach skills. We are building the tech workforce who deliver results fast, accelerated by top-tier content. Lead with confidence. Lead with expertise. Visit us at Pluralsight.com to tap in and learn more.
আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে আমরা যে রাস্তায় হাঁটছি তার নিচে হয়তো শত শত বছরের পুরনো কোনো রাস্তা চাপা পড়ে আছে?
হ্যাঁ, বা এমন কোনো শহর যা হয়তো একেবারেই হারিয়ে গেছে সময়ের নিচে।
ঠিক তাই। আর প্রাচীন বাংলার সবুজ মাটির নিচে কিন্তু ঠিক এমনই সব গল্প অপেক্ষা করছে, আস্ত শহর, হারিয়ে যাওয়া সভ্যতা। আজ আমরা ঠিক সেখানেই একটু ডুব দেওয়ার চেষ্টা করব, বাংলার সেসব ভুলে যাওয়া বিস্মৃত নগরীর গভীরে। দেখব কি আছে সেখানে।
দারুণ একটা বিষয় কিন্তু।
হ্যাঁ, এই যে নগরীগুলোর কথা বলছি, এদের সম্পর্কে আমরা জানতে পারছি মূলত মাটি খুঁড়ে পাওয়া জিনিসপত্র থেকে, মানে প্রত্নতাত্ত্বিক খননকার্য থেকে,
আর কিছু পুরনো লেখা থেকেও, তাই না? ঐতিহাসিক বিবরণী।
একদম। এইসব সূত্র ধরেই আমরা যাব ওয়ারিবটেশ্বর, মহাস্থানগড়, চন্দ্রকেতুগড়, গৌড়, পানামনগরের মতো কিছু জায়গায়। কিছু হয়তো বেশ পরিচিত, কিছু হয়তো কম শোনা।
আচ্ছা,
আর আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ওই যে গতানুগতিক ইতিহাস আমরা পড়ি তার একটু বাইরে যাওয়া,
মানে টেক্সট বুকের বাইরে।
হ্যাঁ, গিয়েই হারানো নগর কেন্দ্রগুলোর আসল ঐশ্বর্য, তাদের গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করা। কেমন ছিল সে সময়ের বাংলা?
চলুন তাহলে শুরু করা যাক।
বেশ, প্রথমেই যাই ওয়ারিবটেশ্বরে, নরসিংদী জেলায়, তাই তো?
হ্যাঁ, নরসিংদী।
এই জায়গাটা কিন্তু মানে বাংলার ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা আবিষ্কার।
ঠিক বলেছেন, কারণ এটা আমাদের নগর সভ্যতার যে ধারণা তাকে এক ধাক্কায় অনেকটা পিছনে নিয়ে গেছে।
কতটা পিছনে?
প্রায় 2500 বছর, আমরা যাকে বলি প্রাগৈতিহাসিক বা প্রোটো হিস্টোরিক যুগ, সেই সময়কার।
তার মানে এখানেই বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে উঠছে।
একদম। ওয়ারিবটেশ্বরের আবিষ্কারটা আমাদের অনেক দিনের পুরনো ধারণাকে বলতে গেলে চ্যালেঞ্জ করেছে।
কীরকম?
দেখুন, এখানে শুধু সাধারণ মাটির পাত্র বা পুঁথি মেলেনি, পাওয়া গেছে বেশ উন্নত মানের ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, মানে পাঞ্চমার্কড কয়েন।
ও আচ্ছা।
নানা ধরনের দামি পাথরের পুঁথি, কাঁচের পুঁথি, এমনকি আস্ত বসতি বা দুর্গ রক্ষার জন্য পরীক্ষাও পাওয়া গেছে।
পরীক্ষা? তার মানে বেশ পরিকল্পিত।
খুবই পরিকল্পিত। এই সব নিদর্শন যা প্রায় 450 খ্রিস্টপূর্বাব্দের, সেগুলো এটাই বলছে যে ওখানে সেই সময়েও একটা খুব সংগঠিত উন্নত নগর জীবন ছিল।
খ্রিস্টপূর্ব 450?
হ্যাঁ। আর এটা শুধু ওই এলাকার ব্যাপার নয়, এই আবিষ্কারটা প্রাচীন বাংলাকে বিশ্ব সভ্যতার যে প্রথম পর্যায়ে সেই মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা করে দিয়েছে। ভাবুন একবার, সেই সময়ে দাঁড়িয়ে নগর পরিকল্পনা, মুদ্রার ব্যবহার, প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো তো চারটিখানি কথা নয়।
তার মানে আমরা যে ভাবতাম বাংলা বোধহয় অনেক পরে সভ্য হয়েছে, শহর তৈরি হয়েছে, সেই ধারণাটা বদলাতে হচ্ছে। এটা কি ব্রোঞ্জ যুগের কাছাকাছি যায়?
সরাসরি ব্রোঞ্জ যুগ হয়তো বলা যাবে না, তবে এটা নিশ্চিত যে গাঙ্গেয় বঙ্গের লৌহ যুগের শুরুতেই একটা পূর্ণাঙ্গ নগর সভ্যতা ছিল, যা আগে ভাবা হতো না।
আচ্ছা।
এখানকার সংস্কৃতির স্তরগুলো খ্রিস্টপূর্ব 450 অব্দ পর্যন্ত পিছিয়ে যাচ্ছে, মানে পুণ্ড্রনগরের মতো স্বীকৃত প্রাচীন নগরী আগেও যে বাংলায় নগর ছিল সেটা ওয়ারিবটেশ্বর প্রমাণ করে দিয়েছে।
আর শুধু এখানেই নয়, আপনি বোধহয় পাণ্ডুরাজার ঢিবির কথাও বলছিলেন।
হ্যাঁ, সেটাও খুব গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। ওখানে তো প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দের তাম্রাশ্মীয় বা ক্যালকোলিথিক যুগের সংস্কৃতির প্রমাণ মিলেছে।
2000 খ্রিস্টপূর্বাব্দ?
হ্যাঁ, সেখানেও উন্নত জনবসতির চিহ্ন পাওয়া গেছে, কাজে এটা পরিষ্কার যে বাংলার নগর সভ্যতার শিকড় অনেক অনেক গভীরে।
বাহ, এই প্রাচীন ভিতের উপরেই তাহলে গড়ে উঠেছিল পরের শক্তিশালী রাজ্য আর রাজধানীগুলো, যেমন ধরুন মহাস্থানগড় বগুড়াতে, করতোয়া নদীর ধারে।
ঠিক। ওয়ারিবটেশ্বর যদি হয় একদম শুরুর দিককার প্রমাণ, তাহলে মহাস্থানগড় হল একটা দীর্ঘস্থায়ী নগর সভ্যতার ধারাবাহিকতার এর বিকাশ। এটা শুধু একটা প্রত্নস্থল নয়, এটা ছিল পুণ্ড্রবর্ধন ভুক্তি, মানে একটা বড় প্রশাসনিক অঞ্চলের কেন্দ্র, সম্ভবত পুণ্ড্ররাজ্যের রাজধানী।
এর ঐতিহাসিক গুরুত্ব তো তাহলে অনেক।
অপরিসীম। এখানে বিশাল দুর্গ এলাকা আছে, মন্দির, স্তূপ, বসবাসের বাড়ির ধ্বংসাবশেষ, অনেক কিছু। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হল খ্রিস্টপূর্ব 3য় শতকের একটা শিলালিপি।
ব্রাহ্মী লিপিতে লেখা, তাই না?
হ্যাঁ, ব্রাহ্মী লিপিতে, প্রাকৃত ভাষায় লেখা।
এই লিপিটা কেন এতটা স্পেশাল? কি জানা যায় এটা থেকে?
দেখুন, এটা শুধু মহাস্থানগড়ের প্রাচীনত্বই প্রমাণ করে না, এটা মৌর্য সাম্রাজ্যের সাথে এই অঞ্চলের যে একটা যোগাযোগ ছিল সেটারও স্পষ্ট ইঙ্গিত দেয়।
মৌর্য সাম্রাজ্য মানে সেই অশোকের সময়ের?
হ্যাঁ, সেই সময়ের। লিপিতে লেখা আছে, দুর্ভিক্ষ হলে প্রজাদের সাহায্য করার জন্য রাজকোষ থেকে ধান আর গণ্ডক নামে মুদ্রা দেওয়ার নির্দেশ।
তার মানে একটা প্রশাসন ছিল, অর্থনীতি ছিল?
অবশ্যই, একটা সুসংহত প্রশাসন আর অর্থনৈতিক ব্যবস্থা। আর যেটা মহাস্থানগড়কে খুব ইন্টারেস্টিং করে তুলেছে তা হলো এটা একটা বলতে পারেন জীবন্ত প্রত্নস্থল।
জীবন্ত মানে?
মানে এখানে এখনো খনন কাজ চলছে আর প্রায় প্রতি বছরই কিছু না কিছু নতুন জিনিস পাওয়া যাচ্ছে। এর ফলে এখানকার প্রায় 2500 বছরের যে নিরবিচ্ছিন্ন ইতিহাস সেটা আরও স্পষ্ট হচ্ছে।
বাহ, দারুণ তো।
এটা শুধু অতীতের সাক্ষী নয়, বর্তমানেও গবেষণার একটা বড় ক্ষেত্র।
তাহলে আমরা দেখলাম একেবারে শুরুর দিকের নগর ওয়ারিবটেশ্বর, তারপর দীর্ঘস্থায়ী রাজধানী মহাস্থানগড়। এবার একটু বন্দরগুলোর দিকে তাকানো যাক। বাণিজ্য ছাড়া তো শহর জমে না।
ঠিক।
কলকাতার খুব কাছেই উত্তর চব্বিশ পরগনা জেলায় আছে চন্দ্রকেতুগড়। এই জায়গাটা নিয়ে যেন একটু রহস্যবেশী, তাই না?
চন্দ্রকেতুগড়, হ্যাঁ, সত্যি একটা বিস্ময়কর জায়গা।
Check engine, ABS, or maintenance light on? Take the guesswork out of your warning lights with O'Reilly Veriscan. The service is free and provides a report with solutions verified by ASE-certified master technicians. And if you need help, we could recommend a shop for you. Ask for O'Reilly Veriscan today.
Oh, 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 O'Reilly Auto Parts.
Kiddadhuni Nodir Tire. অনেকেই মনে করেন এটা প্রাচীন গঙ্গারিডাই রাজ্যের অংশ ছিল, বা হয়তো তার রাজধানী।
গঙ্গারিডাই, যার কথা গ্রিক রোমানরা লিখেছে?
হ্যাঁ, সেই গঙ্গারিডাই। আর এর সময়কালও কিন্তু কম নয়, প্রায় 2300 বছরেরও বেশি পুরনো।
2300 বছর?
হ্যাঁ। আর এটা ছিল একটা বিশাল সমৃদ্ধ বন্দর নগরী। এখানে যা যা পাওয়া গেছে সেগুলো রীতিমতো অবাক করার মতো।
যেমন?
কি এমন পাওয়া গেছে?
প্রচুর পরিমাণে পোড়ামাটির শিল্পকর্ম, মানে কেরাকোটা, দেবদেবী, যক্ষযক্ষিণী, পশুপাখি, সাধারণ মানুষের জীবনের ছবি, অসাধারণ সব ফলক।
হুম, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল আন্তর্জাতিক বাণিজ্যের প্রমাণ।
আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে বোঝা গেল?
এখানে পাওয়া গেছে রোমান অ্যাম্ফোরা, মানে ওই যে মদের বা তেলের বড় জ্বালা হয় তার ভাঙা অংশ, রুলেটেড ওয়্যার বলে এক ধরনের খাস রোমান মাটির পাত্র।
রোমান জিনিসপত্র এখানে?
হ্যাঁ, শুধু তাই নয়, রোমান মুদ্রা পর্যন্ত পাওয়া গেছে। এর সাথে সাথে উত্তর ভারতের ছাপাঙ্কিত মুদ্রা বা পাঞ্চড মার্কড কয়েনও প্রচুর মিলেছে।
তার মানে?
মানে পরিষ্কার, চন্দ্রকেতুগড় শুধু একটা স্থানীয় বাজার ছিল না, এটা ছিল একটা আন্তর্জাতিক বন্দর যার যোগাযোগ ছিল একেবারে ভূমধ্যসাগরীয় অঞ্চল, মানে রোম পর্যন্ত, হয়তো দক্ষিণ পূর্ব এশিয়াতেও।
ভাবা যায়, আজকের কলকাতার এত কাছে মাটির নিচে এমন একটা গ্লোবাল ট্রেডিং হাব। আচ্ছা, ওই গঙ্গারিডাই রাজ্যের ব্যাপারটা কি নিশ্চিত?
দেখুন, প্রত্নতাত্ত্বিক প্রমাণ আর পুরনো বিদেশি লেখা মিলিয়ে অনেকেই মনে করেন চন্দ্রকেতুগড়ে গঙ্গারিডাইয়ের কেন্দ্র ছিল। তবে এটা নিয়ে এখনও গবেষণা চলছে, শত শতাংশ নিশ্চিত করে বলা মুশকিল।
আচ্ছা,
কিন্তু গঙ্গারিডাই হোক বা না হোক, এটা নিশ্চিত যে চন্দ্রকেতুগড় প্রাচীন বাংলার একটা প্রধান সমুদ্র বন্দর ছিল। আর এটা আমাদের ভাবতে বাধ্য করে যে প্রাচীন বাংলার বাণিজ্য নেটওয়ার্ক ঠিক কতটা ছড়ানো ছিল।
শুধু চন্দ্রকেতুগড় নয়, আর একটা বিখ্যাত বন্দরের কথাও তো বলতেই হবে, তাম্রলিপ্ত, আজকের তমলুক।
অবশ্যই, পূর্ব মেদিনীপুরে রূপনারায়ণ নদের তীরে তাম্রলিপ্তের খ্যাতি তো আরও বেশি, ঐতিহাসিক উল্লেখ অনেক পাওয়া যায়।
এটা ছিল সৌম্য রাজ্যের রাজধানী, তাই না?
হ্যাঁ, প্রাচীন সৌম্য রাজ্যের রাজধানী। আর নামটা নিয়ে একটা কথা আছে যে হয়তো এখানকার তামার খনি থেকে তামা এই বন্দর দিয়ে বাইরে যেত, তাই নাম তাম্রলিপ্ত।
ইন্টারেস্টিং।
গ্রিক ভূগোলবিদ টলেমি, রোমান লেখক প্লিনি আর চীনের পরিব্রাজক ফাহিয়েন হিউয়েনশাং, এরা সবাই তাম্রলিপ্তের কথা লিখে গেছেন একটা ব্যস্ত সমৃদ্ধ বন্দর হিসেবে।
তার মানে এর ইন্টারন্যাশনাল রেপুটেশন ছিল?
হ্যাঁ, ব্যাপক। প্রায় 2000 বছর ধরে এটা পূর্ব ভারতের অন্যতম প্রধান বন্দর ছিল। এর মাধ্যমে বাংলা তথা ভারতের সাথে শ্রীলঙ্কা, মায়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের যোগাযোগ ছিল, এমনকি দূর প্রাচ্য মধ্যপ্রাচ্যের সাথেও।
বাহ!
আজকের যে তমলুক শহর, সেটা কিন্তু ওই প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের ওপরেই দোষে আছে, তাই বড় করে খনন কাজ করাটা খুব কঠিন।
ও আচ্ছা।
তবুও বিভিন্ন সময়ে মাটি খুঁড়ে মৌর্যযুগের জিনিসপত্র, বৌদ্ধ বিহার বা স্তূপের চিহ্ন, এমনকি রোমান আর গুপ্তযুগের মুদ্রাও পাওয়া গেছে।
একই সময়ে চন্দ্রকেতুগড় আর তাম্রলিপ্তের মতো দুটো বড় বন্দর পাশাপাশি, এরা তো প্রাচীন বাংলার অর্থনীতি আর বাণিজ্য নিয়ে আমাদের ধারণাকে একদম বদলে দেয়।
ঠিক তাই। এটা কোনো বিচ্ছিন্ন গ্রামের ছবি নয়, এটা একটা সংগঠিত বিশাল বাণিজ্য নির্ভর অঞ্চলের ছবি।
প্রাচীন যুগ থেকে এবার একটু মধ্যযুগে আসা যাক। বাংলা সালতানাতের সময় তখন রাজধানী হিসেবে গৌড় আর পাণ্ডুয়ার নাম পাই আমরা মালদা জেলায়।
হ্যাঁ, গৌড় আর তারও আগে পাণ্ডুয়া, যাকে হযরত পাণ্ডুয়া বা ফিরোজবাদও বলা হতো, এগুলো ছিল মধ্যযুগের বাংলার একেবারে ক্ষমতার কেন্দ্র।
পাল সেন বংশের পর তো সুলতানরা এলেন।
হ্যাঁ, পাল সেন, তারপর ইলিয়াস শাহী, হোসেন শাহী বংশের সুলতানরা। অষ্টম শতক থেকে শুরু করে ষোড়শ শতক পর্যন্ত এই গৌড় থেকেই বাংলা শাসন করা হয়েছে। সুলতানি আমলে তো গৌড় একটা বিশাল জমজমাট নগরী ছিল।
পরে তো ইংরেজরা এই ধ্বংসাবশেষ খুঁজে পায়।
হ্যাঁ, অষ্টাদশ শতকের শেষে হেনরি ক্রেইটন যখন এর ধ্বংসাবশেষ দেখেন, তখনও এর বিশালত্ব দেখে তিনি অবাক হয়ে গেছিলেন। এখানকার স্থাপত্যগুলো দেখলে বোঝা যায় কি পরিমাণ ঐশ্বর্য আর ক্ষমতা ছিল তখন।
কি কি দেখার মতো আছে এখন সেখানে?
গৌড়ের সবচেয়ে বিখ্যাত হল বড় সোনা মসজিদ, মানে বারোদুয়ারি মসজিদ, দাখিল দরওয়াজা নামে একটা বিশাল গেট আছে, ফিরোজ মিনার, তাঁতিপাড়া মসজিদ, চিকা মসজিদ, কদম রসুল মসজিদ।
কদম রসুল মানে?
হ্যাঁ, ওখানে বলা হয় হযরত মুহাম্মদের পায়ের ছাপ রাখা আছে। আর আছে ২২ গজি প্রাচীর নামে বিশাল একটা দুর্গের দেয়াল।
দারুণ সব স্থাপত্য।
আর এগুলোর বৈশিষ্ট্য হল স্থানীয় ইট আর অসাধারণ টেরাকোটার কাজ, বাংলার নিজস্ব স্থাপত্য রীতি। পাণ্ডুয়াতেও আদিনা মসজিদের মতো বিশাল স্থাপত্য আছে।
এগুলোর পতন হলো কী করে?
মূলত নদীর গতিপথ পরিবর্তন আর রাজনৈতিক কারণ। রাজধানী সরে যাওয়ায় শহরগুলো গুরুত্ব হারায়, কিন্তু ধ্বংসাবশেষগুলো আজও দাঁড়িয়ে আছে। এর আগে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ মুর্শিদাবাদেও খুব গুরুত্বপূর্ণ ছিল, তার ধ্বংসাবশেষ রাজবাড়ি ডাঙায় পাওয়া গেছে।
মধ্যযুগের এই রাজধানীগুলোর পর তো ক্ষমতা চলে এলো ঢাকার দিকে, কিন্তু এর কাছাকাছি সময়ে পুরনো রাজধানী সোনারগাঁওয়ের পাশে আর একটা অন্যরকম জায়গা গড়ে উঠেছিল, পানামনগর। একে তো অনেকে ভূতের শহর বলে।
হ্যাঁ, পানামনগরের গল্পটা একটু অন্যরকম আর কিছুটা আধুনিকও বটে। এটা আসলে ১৯ শতকে তৈরি।
১৯ শতকে?
হ্যাঁ, ধনী হিন্দু কাপড় ব্যবসায়ীরা এটা বানিয়েছিলেন একটা পরিকল্পিত আবাসিক আর বাণিজ্যিক এলাকা, বৃহত্তর সোনারগাঁও অঞ্চলেরই অংশ ছিল এটা।
এখানকার বাড়িগুলোর নাকি খুব সুন্দর স্থাপত্য।
ঠিক তাই, মুঘল আর ব্রিটিশ কলোনিয়াল স্টাইলের একটা দারুণ মিশ্রণ দেখা যায়। রাস্তার দুধারে মুখোমুখি বাড়ি, সুন্দর খিলান দেওয়া জানালা, কখনো আবার অনেক খাঁজ কাটা বা অজি আকৃতির, পলেস্তারার ওপর দারুণ সব ফুলের নকশা, লোহার কাজ করা বারান্দা, গ্রিল, আর বাড়ির ভেতরে খোলা উঠোন।
বাহ, সে সময়ের বাঙালি ব্যবসায়ীদের রুচি আর ঐশ্বর্যের পরিচয়।
একদম।
কিন্তু এত সুন্দর একটা জায়গা ভূতের শহর হলো কি করে?
এর পতনটা হয়েছে খুব তাড়াতাড়ি আর একটু দুঃখজনকভাবে। দুটো কারণ। প্রথমত, ব্রিটিশরা যখন কলকাতা আর পরে নারায়ণগঞ্জকে বড় বন্দর আর বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলল, তখন পানামের গুরুত্ব একটু কমে গেল।
আচ্ছা।
ব্যবসায়ীরা ধীরে ধীরে সরতে শুরু করলেন। কিন্তু আসল কারণটা হল ১৯৪৭ দেশভাগ আর তার পরের কার সাম্প্রদায়িক সমস্যা, বিশেষ করে ১৯৬৪ সালের দাঙ্গা।
ওহ!
সেই সময়ে এখানকার প্রায় সব হিন্দু বাসিন্দা ভারতে চলে যেতে বাধ্য হন। রাতারাতি পুরো এলাকা খালি, পরিত্যক্ত।
ইসিলিয়ে একে ভূতের শহর বলে।
হ্যাঁ, এই হঠাৎ করে খালি হয়ে যাওয়ার জন্যই এই নামটা চালু হয়ে যায়। তারপর ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর তৎকালীন সরকার এই সম্পত্তিগুলোকে শত্রু সম্পত্তি ঘোষণা করে। এখন অবশ্য নাম বদলে অর্পিত সম্পত্তি হয়েছে।
তাহলে এখন এর কি অবস্থা?
এখন এটা বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে, সংরক্ষিত এলাকা, বাড়িগুলো পুরনো হয়ে গেলেও দাঁড়িয়ে আছে, আর স্থাপত্যগুলো এখনো দেখার মতো। পানামনগর একদিকে যেমন ১৯ শতকের বাঙালি বণিকদের উত্থানের গল্প বলে, তেমনি দেশভাগ, সাম্প্রদায়িক সংঘাতের দুঃখজনক পরিণতি আর ক্ষমতার যে কোনো স্থায়িত্ব নেই সেটারও যেন একটা নীরব সাক্ষী।
ওয়ারিবটেশ্বর থেকে পানামনগর কি অসাধারণ একটা যাত্রা! কত বিচিত্র সব নগর লুকিয়ে আছে বাংলার বুকে, কিন্তু এই যে এত অমূল্য ইতিহাস, এগুলোকে বাঁচিয়ে রাখা বা পুরোপুরি উদ্ধার করা কি খুব সহজ? নিশ্চয় অনেক চ্যালেঞ্জ আছে।
চ্যালেঞ্জ তো বটেই, অনেক। প্রথমত, বহু পুরনো জায়গা, যেমন ধরুন তাম্রলিপ্ত, সেগুলোর উপরেই আজকের শহর বসে আছে। সেখানে চাইলেই তো আর সব ভেঙে খোঁড়াখুঁড়ি করা যায় না।
ঠিক।
দ্বিতীয়ত, প্রচুর মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায় বা ব্যক্তিগত সংগ্রহে চলে যায়। এটা গবেষণার জন্য একটা বিরাট ক্ষতি। তৃতীয়ত, গবেষণার জন্য যে পরিমাণ অর্থ আর প্রশিক্ষিত লোকবল দরকার সেটারও অভাব আছে। এই শহরগুলোর সঠিক বয়স বের করা, কোনটা কতদূর ছড়ানো ছিল, এদের পরস্পরের মধ্যে যোগাযোগ কেমন ছিল, এগুলো জানতে আরও অনেক দিনের অনেক গোছানো গবেষণা দরকার।
যেমন ধরুন ওয়ারিবটেশ্বর, মহাস্থানগড়, চন্দ্রকেতুগড়, পাণ্ডুরাজার ঢিবি, এদের মধ্যে কি কোনো লিঙ্ক ছিল?
ঠিক, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুব জরুরি। আর শুধু এগুলোই নয়, বাংলাদেশের ঝিনাইদহের বারো বাজার, যশোরের ভরত ভায়না বা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বল্লাল ঢিপি, এমন আরও অনেক জায়গা আছে।
বল্লাল ঢিপি?
হ্যাঁ, এই বল্লাল ঢিপির মতো জায়গাগুলোয় আবার পরপর অনেকগুলো যুগের স্তর পাওয়া যায়। এগুলো বাংলার ইতিহাসের বিভিন্ন পর্যায়কে বুঝতে সাহায্য করে। এগুলো ঠিকঠাক গবেষণা সংরক্ষণ খুব দরকার।
তবে ভালো খবর হলো যে কাজ চলছে।
হ্যাঁ, সীমাবদ্ধতা সত্ত্বেও গবেষণা বা খননকার্য থেমে নেই। নতুন প্রযুক্তিও ব্যবহার হচ্ছে, যেমন জিওফিজিক্যাল সার্ভে বা রিমোট সেন্সিং। এই চেষ্টাগুলোই ধীরে ধীরে বাংলার যে গভীর, জটিল আর বহুস্তরীয় নগর ইতিহাস সেটা আমাদের সামনে তুলে আনছে। সেই ইতিহাস যা শুধু সুলতানি আমল বা ইংরেজ আমলের অনেক আগে থেকে শুরু।
তাহলে একদম শুরুতে ওয়ারিবটেশ্বর থেকে শুরু করে মৌর্য যুগের পুণ্ড্রনগর, তারপর আন্তর্জাতিক বন্দর চন্দ্রকেতুগড়, আর তাম্রলিপ্ত মধ্যযুগের গৌড় পাণ্ডুয়া, আর শেষে পানামনগর পর্যন্ত এই যে একটা সফর হলো, এর থেকে মূল কথাটা কি দাঁড়ালো, কি বুঝলাম আমরা?
আমার মনে হয় সবচেয়ে বড় উপলব্ধিটা হলো এই যে, প্রাচীন বাংলা মোটেও পিছিয়ে পড়া কোনো গ্রাম্য এলাকা ছিল না, যেমনটা হয়তো একসময় আমরা ভাবতাম বা আমাদের ভাবানো হতো। বরং এখানে উন্নত নগর পরিকল্পনা ছিল, জটিল সমাজ আর অর্থনীতি ছিল, দূর দূরান্ত পর্যন্ত বাণিজ্য চলত, আর ছিল দারুণ এক সাংস্কৃতিক ঐতিহ্য। ওয়ারিবটেশ্বরের মতো আবিষ্কারগুলো আমাদের সেই গর্বের কথাই মনে করিয়ে দেয়।
ঠিক।
আর সেই কারণেই এই অমূল্য ঐতিহাসিক সম্পদগুলোকে রক্ষা করা, এগুলো নিয়ে আরও জানা আর সেই জ্ঞানটা পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটা খুব দরকারি, খুব জরুরি একটা জাতীয় দায়িত্ব। এগুলো তো শুধু ইট পাথরের ঢিবি নয়, এগুলো আমাদের হাজার হাজার বছরের পরিচয়।
সত্যি তাই। আর এই যে এত কিছু আমরা জানলাম, এই উৎসগুলো, এই আবিষ্কারগুলো, এগুলো কিন্তু এখানে শেষ নয়। এগুলো যেন একটা ইঙ্গিত দিচ্ছে, মনে হচ্ছে এই যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বিশাল বদ্বীপ, এখানে হয়তো একসময় আরও অনেক বড়, আপসময় জোড়া হওয়া একটা প্রাচীন অর্থনীতি আর নগর সভ্যতার জাল ছিল।
হ্যাঁ, হতেই পারে।
কে জানে, বাংলার মাটি হয়তো তার গভীরে আরও কত ওয়ারিবটেশ্বর বা চন্দ্রকেতুগড়ের রহস্য লুকিয়ে রেখেছে। হয়তো ভবিষ্যতের কোনো আবিষ্কার আমাদের নিজেদের ইতিহাসকেই আবার নতুন করে চিনতে শেখাবে। সেই অপেক্ষাতেই না হয় থাকলাম আমরা।